الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরেকটিবার আপনাদের খিদমতে হাজির হয়েছে। আল্লাহ করিম রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদ আর তার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল, আকসিরু মিনাস সলাতি আলাইয়া ইয়াউমাল জুমআ, ইরশাদ করলেন জুমার দিন আমার উপর অধিক হারে দরুদ পাঠ করো, জুমার দিন অধিক হারে দরুদ পাঠ করো। ফামান ফাআলা যালিক, যে ব্যক্তি এমনটা করবে, কুনতুলাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি তার জন্য কিয়ামতের দিন শাফাত করব, তার পক্ষে সাক্ষীও দেব। সুবহানাল্লাহ আযা ওয়াজাল, জুমাতুল মুবারকের দিন বিশেষভাবে অধিক হারে দরুদ পড়ার উৎসাহ, এটা হাদিসে তৈয়বার মধ্যে মজুদ রয়েছে। জুমার দিন হোক অথবা জুমার রাত, জুমার দিন, এই দিনসমূহকে বিশেষভাবে আপনি আপনার জীবনে এমন অভ্যাস বানিয়ে নিন যে জুমার রাত থেকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার অভ্যাস আমাদের হওয়া উচিত। তো আমরা অধিকতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে দরুদে পাক পর্ব, আল্লাহ আমাদের সকলকে তার বরকত দ্বারা মালা মাল করে দিন। সাল্লাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, বারোই রবিউল আউয়াল শরীফ এর যে দিন হয়ে থাকে, রবিউল আউয়ালের মুবারক মাস হয়ে থাকে, তো বিশেষভাবে রসুলে মুকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জিকির বিভিন্ন নিয়মে বিভিন্ন পদ্ধতিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা হয়ে থাকে। কুরআন এবং হাদিসে যা কিছু ওনার রাতে পাকের ব্যাপারে বর্ণনা করা হয়েছে, সাহাবায়ে কেরাম যা ওনাকে নিয়ে নাত পড়তেন, যা কিছু ওনারা ওনার গুণ বর্ণনা করেছেন, প্রশংসা করেছেন, সে কালিমাসমূহ পড়া হয়ে থাকে, বুজুর্গদের লিখিত কালাম পড়া হয়ে থাকে। আর আলহামদুলিল্লাহ মাহফিলে মিলাদ শরীফের প্রস্তুতি আয়োজন সেগুলো হয়ে থাকে। আজ আমরাও কুরআনে পাকের বিশেষ করে সূরা হুজরাত থেকে রসুলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বারেগা আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা, ওনার মজলিসে বসা, ওনার সাথে চলার কেউ সৌভাগ্য লাভ করলে তো সেটা কিভাবে চলতে হবে, অর্থাৎ এটা সেই আদব যা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, নিজেই কুরআনে পাকে আল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ বয়ান করে দিচ্ছেন। এখন দেখুন মাদানী চ্যানেলের দর্শক, দুনিয়ার মধ্যে কেউ যদি বাদশাহ হোক, বড় থেকে বড় কোনো বিত্তশালী হোক, তার নিকট আসা, তার নিকটে বসা, তার মজলিসের মধ্যে আসা, তার সাথে মিটিং করা, এই বিষয়ের আদাবও কিছু হয়ে থাকে। আর সে আদব সেটা বাদশাহ নয়, বরং তার আশেপাশের ওয়াজির, মুশির, সাহাফি তারা বর্ণনা করে। কিন্তু রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদস হলো সেটা যে হুজুরের মজলিসের আদব সেটা সাহাবি নয়, সেটা কোনো সাধারণ উম্মত নয় বর্ণনা করছেন, বরং নিজেই কায়েনাতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে সে আদবসমূহ বর্ণনা করছেন। সুবহানাল্লাহ, কুরআনের আয়াতসমূহ নাজিল করা হয়েছে আর সেই সমস্ত বিষয়াদি যাতে রসুলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব কথাবার্তা বললে তো তার ভিত্তি কেমন হওয়া উচিত, আমার মাহবুব যদি হুজুরের মধ্যে থাকে তো তখন সেই সময় তোমাদের অনুমান কি হওয়া উচিত, সেই সময় ওনার বারেগাহের আদব সেটা কেমন, এই বিষয়সমূহ কুরআন বর্ণনা করে দিয়েছেন। তো কিছু আয়াতে মুবারকা এগুলোর কিছু প্রেক্ষাপটও সাথে কিছু শানে নজুলও এগুলো আমরা সাথে একত্রিত করব। আর আজকের এই আলোচনা সেটা ইনশাআল্লাহ অগ্রসর করছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। ইরশাদ করলেন, হে ইমানদারেরা, আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হয়ো না, আর আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করো, আল্লাহ এবং রসুলের আগে অগ্রসর হইও না এবং আল্লাহ এবং রসুলকে ভয় করো, এটা কুরআনের মধ্যে ইরশাদ করা হয়েছে। আল্লাহর আগে কে কে বাড়তে পারে আমাকে একটু এটা বলুন, কে এমন আছে যে আল্লাহর আগে অগ্রসর হতে পারে? কেউ নয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের রাত, তিনি মকান থেকে, তিনি জামানা থেকে, তিনি অঙ্গ থেকে, রব তালা সেই এই সমস্ত মানবিক একটি অঙ্গ এবং বৈশিষ্ট্য যা মানুষের মধ্যে থাকে, আল্লাহ এইগুলো থেকে তিনি পাক, আল্লাহ এগুলো থেকে পাক, অঙ্গ থেকে পাক, আগে পিছে ডানে বামে উপর নিচে এগুলো থেকে আল্লাহ পাক। তো এখানে যে মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন যে আল্লাহ এবং তার রসুলের আগে অগ্রসর হয়ও না, উদ্দেশ্য তা দ্বারা এই যে তোমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অগ্রসর হয়ও না, হুজুর আলাইহিসসালাতুয়াসসালামের আগে অগ্রসর হয়ও না, যে হুজুর আলাইহিসসালাতুয়াসসালামের অনুসরণ যেভাবে আল্লাহর অনুসরণ, মাইয়ুতি রসুল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের অনুসরণ করে সে এমন যেভাবে আল্লাহর অনুসরণ করছে, যেমন সে আল্লাহর অনুসরণ করছে, তো যে পদ্ধতিতে সেখানে রসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ হয়ে যায়, রসুলের মহাব্বত আল্লাহর মহাব্বত, রসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ এবং অনুকরণ, তো একই পদ্ধতিতে এখানেও যে রসুলুল্লাহর আগে অগ্রসর হচ্ছে, তো কুরআন তাকে এভাবে বলে দিচ্ছেন যে তুমি আল্লাহ এবং রসুলের আগে অগ্রসর হইও না। তো সেই প্রেক্ষাপটের ভিত্তিতে এই কুরআনের হুকুমও রয়েছে যে আসল সম্মান অর্থাৎ এই ভিত্তিতে যে রসুলুল্লাহ আলাইহি সালাম কোথাও হেঁটে যাচ্ছেন, তো ওনার সামনে অগ্রসর হওয়া চলার ক্ষেত্রে এটারও অনুমতি দেওয়া হয়নি যে এখানে এটা সম্মানের খেলাফ। হ্যাঁ, খাদেম হিসেবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে কেউ আগে অগ্রসর হয় তো সেটা তাজিমের খেলাফ নয়। যেভাবে আজকালকার দিনে যদি আমরা দেখি কোনো বড় ব্যক্তি যদি যান, তার কিছু এমন এখানে মূলত সিকিউরিটি গার্ড রয়েছে, তো তারা তার আগে দাঁড়ায়, অনেক সময় ওনার সামনেও তাকে, তারা এভাবে দাঁড়ায় যে এখানে, অর্থাৎ তার চেহারার সামনে তাকে, ওনাকে পিট দেওয়ার মাধ্যমে, কিন্তু এটাকে কেউ সে বিবেচনায় বেয়াদবি বলা হবে না। তো কিছু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই ভিত্তিতে যে খিদমত করার জন্য খাদেম হিসেবে তারা হুজুরের সামনে থাকতো, যুদ্ধের ময়দানে এভাবে দুর্গ বানানো হতো, তো এটা অন্য বিষয়। কিন্তু সাধারণ চলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও কারোর সাথে বসে খাবার খাচ্ছেন, তো এইতে অন্য কাউকে দিয়ে শুরু করা এটা জায়েজ নয়। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে শুরু করবেন। এই জন্য আজও এই আদব বুজুর্গানে দিনের মধ্য থেকে, ওলামায়ে দিনের ক্ষেত্রেও এটা বর্ণনা করা হয়েছে যে তাদের সাথে খাবার সুযোগ হলে তো সে সময়ে শুরু নিজে করবেন না, বরং শুরুতে অপেক্ষা করবেন, যখন তিনি খাবার যখন তিনি শুরু করবেন তো অতপর তারপরে খাওয়া শুরু করা উচিত। তো এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মজলিস মুবারকের আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ করে চলার ব্যাপারে কুরআন এই আদব এবং সম্মানের বিষয়টি এখানে বর্ণনা করেছেন। আর এখানে এটাও মনে রাখা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সাথে অনেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এই ভিত্তিতে যখন এই সম্মানের বিষয়টি আনত যে আগে অবশ্যই যেতে হবে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের কারণে নামাজ পড়াচ্ছিলেন। তো সেই মুহূর্তে কায়নাতের দাদা আমেনার লাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সময় তশরিফ আনলেন। তিনি তশরিফ আনার কারণে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সম্মানের কারণে যে আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, রসুল তশরিফ নিয়ে আসলেন, তশফিক করা শুরু করে দিলেন। তশফিক এটাকে বলা হয় যে এক হাতের তালুকে দ্বিতীয় হাতের উপরে মারা আর তাতে কিছু আওয়াজের সৃষ্টি হবে। এক তো যে পদ্ধতিতে তালি বাজানো হয় সেটা তালি নয়, আর এখানে তশফিকের বিষয়টি অর্থাৎ নামাজ পড়ছিলেন সেই সময় নিজের হাতে বাজালেন। সাহাবায়ে কেরামগণ এমন করলেন, এমন কি এক ধরনের এইভাবে আওয়াজ হলো, অর্থাৎ আওয়াজ উঁচু হয়ে গেল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তাকালাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে তশরিফ আনলেন। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সময় কদম উঠালেন, আর মশলা থেকে পিছনের দিকে তিনি আসতে লাগলেন। নবী করিম আলাইহি সালাতু ওয়াসালামের ওনার প্রতি ইশারা এবং হুকুম হল, আপন জায়গায় দাঁড়িয়ে তাকো। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আবার তকবীর বলে পেছনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে অগ্রসর হলেন আর সেই নামাজকে শুরু করে দিলেন, অর্থাৎ সেখান থেকে তিনি নামাজকে কন্টিনিউ রাখলেন। ভাই, এটা সেই নামাজ যার শুরু আবু বকর করেছিলেন আর তার সালাম মুস্তাফা করিম আলাইহিস সালাম করেছিলেন। নামাজ শেষ হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, হে আবু বকর, যখন আমি তোমাকে বলে দিলাম তাহলে কেন তুমি পেছনে আসলেন? তো তখন তিনি কি বলেন, আল্লাহু আকবর, যে আবু কুহাফার সন্তানের জন্য এটা যথার্থ নয়। এটাও বলছেন না যে আবু বকর, এটাও বলছেন না, যদিও বা তিনি সিদ্দিকে আকবর, ওনার শান রয়েছে যে আম্বিয়ার পরে সবচাইতে অধিক মর্যাদাবান মানুষের মধ্যে, এটা ওনার মকাম মর্তবা। তো তিনি বললেন যে আবু কুহাফার সন্তানের জন্য এটা যথার্থ নয়। রাসূলুল্লাহ আলাইহিস সালাম পেছনে দাঁড়াবেন আর তিনি সামনে ইমামতি করবেন, আল্লাহু আকবর, এজন্য আমি পিছনে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে তোমার এই নামাজের কি হয়ে গেল, যদিও বা আপনারা দেখুন নামাজের মধ্যে সব কিছু হয়ে গেল। এই তাজিম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এইভাবে এটাকে সংরক্ষণ করতেন, এতটুকু সংরক্ষণ করতেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো হুকুম দেননি যে তোমাদের নামাজটা হয়নি, নামাজ হয়ে গেছে। আর সেই নামাজ যাতে দুইজন ইমাম, শুরু আবু বকর করছেন আর শেষ মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি করছেন, তো এটা সাহাবাদের নিয়ম সম্মানের একটি ঘটনা নয়, না জানি কত ঘটনা এর উপর রয়েছে। নামাজ হোক কিংবা অন্য কোনো বিষয় হোক, যে রাসূলুল্লাহ আলাইহিস সালামকে তারা কিভাবে সম্মান করতেন। পরবর্তী আয়াতে মুবারকা, তা থেকে আমরা কিছু তাজিম সংক্রান্ত যে কালিমাত আর বিশেষ করে ওনার বারেগাহে কথা বলার ব্যাপারে আল্লাহ পাক কি ইরশাদ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون। ইরশাদ করলেন, হে ইমানদারেরা, নিজের আওয়াজকে নবীর আওয়াজের উপরে উঁচু করো না, আর ওনার সামনে একে অন্যের সাথে উঁচু আওয়াজে এমন কোনো কথা বলো না যেভাবে একে অন্যের সাথে বলো কথা বলো, যাতে তোমাদের আমল বরবাদ হয়ে না যায়। আল্লাহু আকবার। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যাতে তোমাদের আমলও বরবাদ হয়ে যাবে আর তোমরা জানতেও পারবে না, আমলও বরবাদ জানতেও পারবে না, এমন যেন না হয়। আল্লাহু আকবার। এই আয়াতে মুবারকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বারেগাহে যখন তিনি কথা বলেন তো তখন তোমাদের আওয়াজ ওনার আওয়াজের চাইতে উঁচু না হয়। উঁচু যেন তোমাদের আওয়াজ হয়ে না যায়, এটা ওনার বারেগাহের আদব এখানে বর্ণনা করা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে কিছু ব্যক্তি বসা ছিল, আর সেই সময় কোনো জায়গার কাউকে তিনি হাকিম বানাতে চাইলে তো তাদের কিছু গোত্র ছিল, গোত্রীয় মানুষ ছিল, তো কিছু আওয়াজ উঁচু হয়ে গেল। সে সময় কিছু আওয়াজ সেগুলো উঁচু হয়ে গিয়েছিল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম উনার বারেগাহে যখন আওয়াজ উঁচু হয়ে গেল তো তখন কোরআনের এই আয়াত নাজিল হয়ে গেল যে এই আওয়াজ উঁচু হওয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আওয়াজের চেয়ে উঁচু আওয়াজ করো না। এখন তারপরে যে সাহাবাই কেরাম আলহিম রিদওয়ানের অবস্থা হল, তো তারা এইভাবে বিশেষ করে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু, হজরত উমর রদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের নিয়ম হয়ে গেল যে তারা এমনভাবে কথা বলতো যে তারা পরস্পরের সাথে চুপি সারি কথা বলছে, একেবারে আস্তে নিচু। এই পদ্ধতিতে রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে ওনারা কথা বলতেন, আর এই নিয়মে ওনারা কথা বলতেন। আল্লাহ এই বিষয়েও তাদের পরিচিতি দিয়েছেন আর ওনাদের প্রশংসা করেছেন যে যারা এই পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে কথা বলেন। আচ্ছা, এই আয়াতের একটি প্রেক্ষাপট, একটি শানে নজুল। একটি আয়াতের অনেক সময় অনেক শানে নজুল বর্ণনা করা হয়। এক এটাও ছিল হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি সে সাহাবি ছিলেন যে যিনি উঁচু আওয়াজে তিনি কথা বলতেন, উঁচু স্বরে কথা বলতেন, আর শোনার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা ছিল, শ্রবণ শক্তি কম ছিল, দুর্বলতা ছিল, আর আওয়াজ উনি যখন কথা বলতেন তো উঁচু আওয়াজে কথা বলতেন। এখন বিষয় এটি ঘটল যে যখন এই আয়াত নাজিল হল যে তোমাদের আমল যেন বরবাদ হয়ে না যায়, তো ইনি তার ঘরে বসে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতিবেশী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ভাই, যে খবর নাও সাবেতের কি হয়েছে, সে কেন আসছে না? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অসুস্থ হতে পারেন অথবা সফরে রয়েছেন, এটা তো আমার জানা নেই, যদিও বা তার ঘরে গিয়ে জানতে পারব। তিনি ঘরে গেলেন, ঘরে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে তিনি কান্না করছেন, অশ্রু বিসর্জন দিচ্ছেন আর কান্না করছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু ওনার ঘরে পৌঁছলেন, তো উনি কান্না করছিলেন, কারণ জিজ্ঞেস করা হলো, তো বললেন যে আমি তো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদবের কারণে সে মাহফিলে আসছি না, সেই মজলিসে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদবের কারণে আসছি না। আর যখন থেকে এই আয়াত নাজিল হল যে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তিনি বলতে লাগলেন যে আমি তো জাহান্নামী হয়ে গেলাম। রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বারেগাহে যখন সাদ এই পায়গাম পৌঁছাল তো তিনি বললেন ডাকো তাকে, তাকে ডাকো। আর অতপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই সত্যিকারের সাহাবীর প্রতি এতটা ভালোবাসার প্রকাশ করলেন, বললেন তুমি এভাবে বলছো, তুমি পছন্দ করো না, তোমার সম্মানের জীবন, শাহাদাতের মৃত্যু আর জান্নাতে জায়গা কেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অর্থাৎ অতপর ওনাকে অনুমতি দেওয়া হলো, তুমি মজলিসের মধ্যে আসো, আসা যাওয়া করো। এটা ওনার একটি উজর ছিল যে ওজর বারেগাহের রিসালতে কবুল করা হয়েছিল, অর্থাৎ যেহেতু শ্রবণ শক্তি দুর্বল ছিল এই জন্য তিনি উচ্চ আওয়াজে কথা বলতেন, আর অতপর ওনাকে অনুমতি দেওয়া হল, তো এটাও সে আয়াতে মোবারকার শানে নজুল এটা বর্ণনা করা হয়েছে। অতপর আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি ইরশাদ করেছেন, যে যারা এই আয়াতের পরে নিজেদের আওয়াজকে ছোট করে রেখেছে, আল্লাহ ইরশাদ করেন إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِندَ رَسُولِ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ
ارشاد করলেন, আর সেই লোকেরা যারা রাসূলুল্লাহর সামনে নিজেদের আওয়াজকে ছোট রাখে, আল্লাহ ওনাদের অন্তরকে তাকুয়ার জন্য নির্বাচন করে নিয়েছেন, ওনাদের অন্তরকে বাছাই করেছেন, তাকুয়ার জন্য নির্বাচন করে নিয়েছেন, ওনাদের জন্য ক্ষমা আর বড় নিয়ামত রয়েছে, অনেক বড় উনাদের জন্য পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। এটাও হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের বারগাহে রিসালাতের প্রতি এটা উনাদের আন্দাজ ছিল যে যখন কথা বলতেন তো তখন এমন করতেন যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কানে কানে কথা বলছেন, অর্থাৎ একেবারে ছোট আওয়াজ, অর্থাৎ যেভাবে আমরা কানের মধ্যে নিচু আওয়াজে কথা বলি, তো ওনারা আদবের কারণে এই ছোট আওয়াজে কথা বলা অবস্থায় ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনারা আলোচনা ইরশাদ করতে থাকতেন। আর নিয়ম সাহাবিদের এটা ছিল উৎসর্গহন। তাজিম তো এমনিতে ওনারা করতেন, আর এমন তাজিম করতেন যে তাজিমের উপরে নিজেদের জীবনও কুরবান করে দিতেন। জি জি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সম্মানিত করছিলেন যে গারে সোরের মধ্যে সাপ ঠোকর দিচ্ছিল, কিন্তু তিনি পাকে সরাননি আর করেননি। কেন? ছোবল। তিনি মূলত সহ্য করছিলেন, কষ্ট সহ্য করছিলেন, কিন্তু এই জন্য শুধুমাত্র যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন, যাতে ওনার আরামের মধ্যে অসুবিধা না হয়। আল্লাহু আকবর! এমন ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি! হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজাহুল করিম এমন সম্মান করছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন, সূর্যকে দেখছিলেন অস্ত যাচ্ছে, আসরের সময় চলে যাচ্ছে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, কেননা যুদ্ধের বিষয় ছিল, তিনি সফরের মধ্যে ছিলেন, তো কেউ নামাজ আগে পড়ে নিল, কেউ পরে, রাসূলুল্লাহ আলাইহিস সালাম আগে পড়ে নিয়েছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওনারও নামাজ পড়ার ছিল, কিন্তু তিনি সেই সময় রাসূলের সম্মানের প্রতি যে এতটুকু তিনি খেয়াল রেখেছিলেন, এমনকি সূর্যকে অস্ত যেতে দেখতে পাচ্ছেন, আর তিনি ওনার রানকে সরিয়ে নিচ্ছিলেন না যাতে রাসূলুল্লাহ টেস দিয়ে আরাম ফরমাচ্ছিলেন, তিনি রানকে সরিয়ে নেননি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরাম করছিলেন, এমনকি সূর্য ডুবে গেল আর হযরতে আলীর চোখ থেকে মূলত পানি নির্গত হল। হুজুর আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আলী কি হয়েছে? বললেন, নামাজের বিষয়, আপনি আরাম করছিলেন আর এই কারণে এটা হল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আলী তুমি এবং তোমার রসুলের অনুসরণে ছিল। আল্লাহু আকবর! এই তাজিমের গুণাবলী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ইখতিয়ার করেছিলেন, এদিকে এতটুকু অনুমতি উনি পেয়ে যায় যে অন্য কার জন্য এই অনুমতি ছিল না, যে ডুবন্ত সূর্যও পুনরায় উদিত হল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আপন আসরের নামাজ আদায় করে নিলেন। সেই ওয়াক্তের মধ্যেই মূলত তিনি আসরের নামাজ আদায় করে নিলেন। তো এটা হল তাজিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের এটা পদ্ধতি। কথা বলার সময় ওনারা প্রথম শব্দভাবে প্রয়োগ করতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পদ্ধতি, আর এই পদ্ধতির সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে তারা সাহাবিদের তাজিমের বিষয়াদি করতেন। আচ্ছা, একটি আদব কুরআন এটাও বর্ণনা করেছেন, আর ওনার এটা বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরায়ে মুবারকার মধ্যে, আপন ঘরের মধ্যে থাকতেন, তো এমন হতো যে কোনো আগমনকারী আসলে, আর বিশেষ করে যারা মদিনার অধিবাসী ছিল না, বাহির থেকে আসতেন, তো তারা আসলে তো আওয়াজ করে আসতেন, আর রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাথে মোলাকাতের জন্য আসলে আওয়াজ করতে করতে আসতেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন হুজরাই মুবারকার মধ্যে ছিলেন, তো একটি দল মদিনার বাইরে থেকে আসলো, তারা আওয়াজ করতে শুরু করল যে হে আল্লাহ রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বাইরে তশরিফ আনুন আর আপনি আমাদের দিনই কথাবার্তা বলুন। এভাবে বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের এই পদ্ধতিও পছন্দ করলেন না, যে আমার মাহবুব আপন কামরায় আপন হুজরার মধ্যে রয়েছে আর কেউ আওয়াজ করছে না, যে যারা আপনাকে আহ্বান করে হুজরার বাইরে থেকে তাদের অধিকাংশ সচেতন নয়, অর্থাৎ তাদের মধ্যে যারা মদিনার বাইরে থেকে বিভিন্ন দিক থেকে আসত আর যাদেরকে আমরা সাধারণত অজপাড়া গায়ের মানুষ বলে থাকি, আর সেই সময় তাদের এই বিষয় সংক্রান্ত কোনো আদব জানা ছিল না। এটার পরে তো সাহাবাই কেরাম অনেক সচেতন হয়ে যান এই আয়াত নাজিলের পর, যে এখন তারা আদব এইভাবে করতেন যে তারা সেখানে বসতেন, কেউ আসলে তাদেরকে বলে দিতেন। আচ্ছা, কোরআন কত সুন্দর আদব বর্ণনা করেছেন, আল্লাহু আকবর। আচ্ছা, কেউ সাক্ষাতে আসলো, একটি দল আসলো, কেউ আসলো, এখন কি করবে? তো কোরআন ইরশাদ করে, কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, কোরআন ইরশাদ করেন,
ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম।
এখানে এসে ধৈর্যের সাথে বসে যান, ধৈর্য ধরুন, এমন কি হে মাহবুব, আপনি আপনার মর্জি সহকারে বের হয়ে আসুন, আপনি তাদের দিকে আসুন, আর এটা তাদের জন্য উত্তম হবে। আসবে অবশ্যই এই বারেগাহে, কিন্তু ধৈর্যের সাথে বসে পড়ুন, ধৈর্য ধরে বসে পড়ুন। এভাবে কোরআন আদব বর্ণনা করেন মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই সময় অবস্থায় যখন তিনি হুজরার মধ্যে থাকবেন, তো বাইরে থেকে আগন্তুকগণ কি পদ্ধতি অবলম্বন করবে? সুবহানাল্লাহ, কেমন শান আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ওয়ালিহি ওয়াসাল্লামের। আর এখানে শুধু এটা নয় মাদানী চ্যানেলের দর্শক, আপনি কোরআন পড়তে থাকুন, আপনি কোরআন পড়তে থাকুন, আর শানে মুস্তাফা বিভিন্ন জায়গায় ওনার প্রশংসা, ওনার শান কোরআনে পাকে এই পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে। বরং আমি বলবো আজকালকার সময়েও, আজকালকার সময়েও মদিনাই মনোয়ারায় হাজিরি সৌভাগ্য যদি পান, তো সেই সময়েও এই বিষয়ে আদবের খেয়াল রাখতে হবে। জি হ্যাঁ, হজরত ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি মদিনাই পাকের মধ্যে, তো সে সময় আবু জাফর মনসুর বাদশাহ ওনার সাথে কথা বলতে লাগলেন। তো তিনি কিছু কথা বলতে বলতে, কথা বলতে বলতে ওনার আওয়াজ উঁচু হয়ে গেছে। তো ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু এটা বিবেচনা করেন নি, যিনি বাদশাহ কিংবা অন্য কেউ, না, বারগাহে রিসালতে হাজিরি দিয়েছেন, আর এখানে দাঁড়িয়ে এই পদ্ধতিতে আলোচনা করা। তিনি বলে দিলেন, এ বাদশাহ, নিজের আওয়াজকে ছোট করো। কোরআনে পাকে এই আদব বর্ণনা করা হয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ থেকে উঁচু আওয়াজ, এটার নিষেধমূলক আয়াত পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নবী। আর তিনি হুজুর আলাইহিস সালামের পর্দা করার পর এই আয়াত, সেখানে তাকে এটা বর্ণনা করলেন যে আজও সে আদব রয়েছে, আজও সে আদব রয়েছে, নিজের আওয়াজকে উঁচু করো না। আর আল্লাহ পরিচয় দিয়েছেন সে লোকেদের যারা আদব বজায় রাখে, এই বারেগাহের আদব করে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যে যারা আওয়াজকে নিচু করে রসুল আলাইহিস সালামের কাছে, আল্লাহ তাদের অন্তরকে তাকুয়ার জন্য নির্বাচন করে নিয়েছেন, বাছাই করেছেন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্য ক্ষমা এবং উত্তম প্রতিদান রয়েছে। বারেগাহে রিসালাতের আদব, কথার মধ্যে আওয়াজকে নিচু রাখা, আল্লাহ পুরস্কার এটা দেন, ক্ষমাও করে দেন, উত্তম প্রতিদানও দেন। তো ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু এটা বর্ণনা করেছেন, আর এটাও ইরশাদ ওনার কাছ থেকে, যখন এটা বললেন যে যে আমাকে বলুন যে আমি দোয়া সেটা কেবলার দিকে মুখ দিয়ে করব, মুখ ফিরিয়ে করব, নাকি হুজুরের রোজার দিকে, ওনার দিকে, আল্লাহু আকবার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ চেহারায় আনোয়ারের দিকে। তো হজরতে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বললেন এদিকে ফিরো, রাসূলুল্লাহ আলাইহিস সালামের চেহারা মোবারকের দিকে। কেন? বললেন উনি তোমার জন্য ওসিলা এবং তোমার দাদার দাদা হজরতে আদম আলাইহিস সালামের জন্য ওসিলা ছিলেন, ওনার দিকে চেহারা ফিরিয়ে নাও। তো হজরতে আদম আলাইহিস সালাম উনিও তো ওনার ওসিলার মাধ্যমে দোয়া করেছিলেন, আর আল্লাহ হজরতে আদম আলাইহিস সালামের প্রার্থনাকে কবুল করেছিলেন, তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের ওসিলার মাধ্যমে দোয়া করেছিলেন। আর এটাও ইরশাদ করে দেওয়া হলো, হে আদম, কিভাবে চিনতে পারলা মুহাম্মদকে? হযরত আদম বলেন, যখন আমাকে সৃষ্টি করা হলো, আমার ভেতরে রূহ দেওয়া হলো, তো আমি আরশের দিকে দেখলাম যে হে আল্লাহ, যেখানে তোমার নাম ছিল সেখানে তোমার হাবিব মাহবুবের নামও ছিল, তো আমি জানতে পারলাম যার নাম আপনি আপনার নামের সাথে লাগিয়ে রেখেছেন, তিনি অনেক মর্তাবাওয়ালা, শানদার তোমার বারেগাহে, এই জন্য ওসিলা দিলাম। তো হাদিসে কুদসি আল্লাহ বলে দিলেন, ওনাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতাম না, হে আদম তোমাকেও সৃষ্টি করতাম না। এই সব কিছু এই পুরো কায়নাত সৃষ্টি করা হয়েছে আম্বিয়াগণের আশা দুনিয়ার মধ্যে, আর অতঃপর এই সমস্ত কিছু, এই জমিন, আসমান, চাঁদ, তারা, সূর্য, সব কিছু, এগুলো কেন বানানো হয়েছে? যে আমার মাহবুব দুনিয়ার মধ্যে আসবে, আর তিনি না হলে কিছুই হতো না, অতঃপর কিছু হতো না। তা নবী করিম আলাইহিসসালামের চেহারে আনোয়ারের দিকে মুখ ফিরিয়ে দোয়া করার, হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই আবু জাফর মনসুর বাদশাহকে বলল, এই দিকে ফিরাও। তো এটা মাদানী চ্যানেলের দর্শক, আজও আদব বারেগাহি রিসালতে যাওয়ার সৌভাগ্য হলে আল্লাহ করুন যে একটা সুযোগ হয়ে যাক, কিন্তু মনে রাখবেন সেখানেও আদব, সেখানেও আদব, যেন এমন না হয় একেবারে অল্প কোনো বেআদবি সমস্ত সফর যেন নষ্ট হয়ে না যায়। আল্লাহ করিম আমাদেরকে সবসময় আদব সহকারে রাখুন, আমাদের বেআদবি থেকে আর বেআদবদের অনিষ্ট থেকেও আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখুন, যে যতটুকু রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি আদব বজায় রাখে, রসুল্লাহ আলহিসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করে, সেই তত রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে ততটুকু সম্মান ইজ্জত পায়। হুজুর আলহিসাল্লামের বারেগাহে গেলে তো এই নিয়ত আকাঙ্ক্ষা যে আমি বারেগাহে রিসালতে যাচ্ছি, আমি এই নিয়তে সেখানে হাজির হব, উপস্থিত হব, যে রসুল্লাহ আলহিসাল্লাম আমার সুপারিশ করবেন, আমার জন্য সাফাত করবেন। আর কুরআন নবী পাক আলহিসাল্লামের বারেগাহে আসার ব্যাপারে যে প্রধান উদ্দেশ্য বর্ণনা করেছেন সেটা কুরআন বর্ণনা করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা। যদি মানুষ আপন জীবনের উপর জুলুম করে বসে আর হে মাহবুব আপনার কাছে চলে আসে, হুজুর তার জন্য সুপারিশ করে দেয়, আর সে এইখানে সে মাপ চায়, হুজুর তার জন্য সুপারিশ করে দেয়, বললেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা, আল্লাহকে অবশ্যই পাবেন তওবা কবুলকারী হিসেবে আর অনুগ্রহকারী হিসেবে, তওবা কবুলকারী হিসেবে আর রহমতকারী হিসেবে পাবেন। তো এইভাবে আজও এই নিয়তের সাথে, এই সংকল্পের সাথে এই বারেগাহে রিসালতে হাজির হতে থাকুন, আর সমস্ত এমন বিষয়াদি আর যার মধ্যে কোনো বেআদবির সুযোগ রয়েছে মদিনা যান, তো এই সমস্ত বিষয়াদি থেকে অবশ্যই আপনি আপনাকে আপনি বাঁচান। আর এই সম্মানের বিষয় তো সমস্ত জায়গার জন্য, অর্থাৎ আমি আলোচনা করছি, আপনি আলোচনা করছেন, আপনি আপনার এলাকায় মহল্লায়, নবী পাক আলাইহিসসালামের ব্যাপারে কোনো কথা হলে কোনো শব্দ এমন যেন না হয় যেটা বেআদবির দিকে যাচ্ছে, আলোচনার শব্দের মধ্যেও যেন আদব থাকে, হুজুর আলাইহিসসালামের দাঁতের ব্যাপারে কথা বললেও সম্মানের সাথে কথা বলুন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজালে তাতেও আদব এবং তাজিমের বিষয়াদি দৃষ্টিতে রাখবেন। আল্লাহ করিম আমাদের সকলকে বরকত দান করুন, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।